الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام فرماتے ہیں
کہ رسول حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام بولیں رسول اللہ صلی اللہ علیہ وسلم جے سمست گھٹناولیر سمکھین ہوئےچھن جے سکل پرستھیتیر سمکھین ہوئےچھن سیئی سمپرکے پوروپوری جدی کیو اوبہیت تھاکے আর তখনকার পৃথিবীর অবস্থা কি ছিল তা যদি সম্পূর্ণভাবে জানা থাকে আর তিনি এসে কি করেছেন তা যদি মানুষ জানতে পারে তাহলে সে অভিভূত হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলতে বাধ্য হবে। তিনি বলেন, আমি সত্য সত্যই বলছি, এটি কোন ধারণা বা কাল্পনিক কথা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন সে সম্পর্কে কোরআনে করিম এবং পৃথিবীর ইতিহাস এই সম্পর্কে বস্তুনিষ্ঠ সাক্ষ্য দেয়। নতুবা এর কারণ কি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার সকল ফেরেশতা রসুলের প্রতি দরুদ প্রেরণ করে, হে বিশ্বাসী এবং ইমানদারগণ, তোমরাও দরুদ এবং সালাম প্রেরণ করো। তিনি বলেন, অন্য কোন নবীর জন্য বা নবীর পক্ষে আওয়াজ বা আহ্বান দেখা যায় না। পুরো সফলতা সকল প্রশংসার সাথে এই এক ব্যক্তি বা সকল প্রশংসা বা নিখুঁত প্রশংসা নিয়ে শুধু এক ব্যক্তি পৃথিবীতে এসেছেন। তিনি বলেন যে আয়াত থেকে প্রতিভাত হয় যে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পবিত্র কর্ম এমন ছিল যে আল্লাহ তাআলা তার প্রশংসা এবং তার গুণাবলীকে সীমাবদ্ধ করার জন্য বা তার গুণাবলী বর্ণনা করার জন্য বিশেষ কোন শব্দ ব্যবহার করেনি। শব্দ পাওয়া সম্ভব ছিল কিন্তু তিনি তা ব্যবহার করেনি। অর্থাৎ তার কর্মের প্রশংসা সকল প্রকারের সীমার ঊর্ধ্বে ছিল এবং আয়াত এ ধরনের আয়াত অন্য কোন নবীর জন্য ব্যবহার হয়নি। তার আত্মায় সেই নিষ্ঠা এবং স্বচ্ছতা ছিল, তার কর্ম খোবার খোদার পবিত্র দৃষ্টিতে এত পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা স্থায়ী নির্দেশ দিয়েছেন যে ভবিষ্যতে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ মানুষ যেন দরুদ পড়ে। তাই মোমেনের দায়িত্ব হল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়ত গ্রন্থ যখন পড়ে তার পবিত্র জীবনাদর্শ মনে পড়লে তা যেখানে মেনে চলা এবং অবলম্বনের চেষ্টা করা উচিত সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা উচিত। এই মানসে যে তিনি আমাদের প্রতি কত মহান অনুগ্রহ করেছেন, জীবনের প্রতিটি দিককে খোদার শিক্ষা অনুসারে কাজে রূপায়িত করে দেখিয়ে আর আমাদেরকে তদনুসারে চলার নির্দেশ দিয়ে খোদাকে পাওয়ার পথের দিশা দিয়েছেন আমাদের। খোদাতালার ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হওয়ার পথ দেখিয়েছেন, খোদার সৃষ্টির অধিকার প্রদানের সচেতনতা তিনি মোমেনদের মাঝে সৃষ্টি করেছেন যার মাধ্যমে মোমেন খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে। এসব কথার দাবি হল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা আর পৃথিবীকে এই শিক্ষা এবং তার আদর্শ সম্পর্কে অবহিত করা, তার পবিত্র গুণাবলী এবং অনুগ্রহ রাজি সম্পর্কে পৃথিবীবাসীকে অবহিত করা। যখনই মুসলিমদের সামনে তার জীবন আদর্শের কোন দিক আসে, তখন যাদের মাঝে বিন্দুমাত্র ন্যায়পরায়ণতা রয়েছে বা ছিল, তারা মত পার্থক্য বা মতভেদ সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহির পবিত্র জীবন আদর্শের আকর্ষণীয় দিকগুলোর প্রশংসা না করে পারত না বা তাদের কোন উপায় ছিল না। আজকাল ইসলামের বিরোধীরা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার আনীত শরীয়ত নিয়ে আপত্তি উঠায়। এরা এদের হৃদয়ে হয়তো কোন ইনসাফই নেই, কোন সুবিচার বলতে নেই, বা তার পবিত্র জীবন আদর্শের আকর্ষণীয় দিকগুলো সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, আর এটি জানার তাদের কোন চেষ্টাও নেই বা চেষ্টা করতে তারা আগ্রহী নয়। তাই পৃথিবীবাসীকে তার পবিত্র জীবন আদর্শ সম্পর্কে অবহিত করা এটি আমাদের দায়িত্ব। এর জন্য সকল সম্ভাব্য পন্থা আমাদের অবলম্বন করতে হবে, যা আমি পূর্বেও বলেছি। অনেকের ফিতরত এবং প্রকৃতি এমন বা তারা বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে এমন হয়ে যায় যে বস্তুবাদী লোকদের প্রভাব বেশি তাদের উপর, কোন দুনিয়ার কীট যদি কিছু বলে তা মানার জন্য তারা প্রস্তুত হয়ে যায় বা আপন জনদের কথার তাদের উপর বেশি প্রভাব পড়ে। এক মুসলমানের মুখের মোহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনতে চায় না, তাদের নিজেদের লোক যদি কিছু বলে তা নিয়ে তারা ভাবে বা চিন্তা করে। তাই তাদের নিজেদের যে প্রসিদ্ধ লেখক বা পণ্ডিত বা স্কলার আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন লোকদের মতামত তাদের দৃষ্টিগোচর করা চাই, তাদের গোচরীভূত করা চাই। আমি এমন কিছু ব্যক্তির লেখা থেকে এখন আপনাদের সামনে তুলে ধরব যারা রাসূলুল্লাহর পবিত্র জীবন আদর্শে প্রভাবিত হয়ে, তার ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে তার সম্পর্কে কলম ধরেছে। তাদের কতক বিরোধী ছিল এবং বিরোধিতায় সীমা লঙ্ঘন করেছে, কিন্তু তারা সত্য কথা লিখতে বাধ্য হয়েছে। একজন লেখক যিনি কোরআনের ইংরেজি অনুবাদ করেছেন ইংলিশ ট্রান্সলেশন টু দ্য রিডার নামে, এর নাম হল জর্জ সেল। ইনি ইসলামের সমর্থক নয়। স্পেন হ্যামস নামে এক ব্যক্তি আছেন যিনি মোহাম্মদ ইসলামের বিরোধী। এই স্পেন হ্যামস সম্পর্কে জর্জ সেল লিখতে বাদ লিখেছেন তার বরাতে। তিনি লিখেছেন সেই ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে যা লিখেছে স্পেন হ্যামস, সে সম্পর্কে ইনি কলম ধরছেন জর্জ সেল। স্পেন হ্যামস সম্পর্কে জর্জ সেল লেখেন যিনি নেক মানুষ ছিলেন, নেক তো অবশ্যই ছিলেন না, কিন্তু সত্য কথা লিখতে তিনি বাধ্য ছিলেন। তিনি লেখেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতিগত যোগ্যতা এবং দক্ষতায় সজ্জিত ছিলেন, চেহারা অত্যন্ত আকর্ষণীয়, বিবেকবান, বুদ্ধিমান, প্রিয়ভাজন, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, বিনয়ী, শত্রুর মোকাবেলায় ছিলেন অবিচল এবং বীর পুরুষ। সবচেয়ে বড় কথা হল আল্লাহ তাআলার পবিত্র নামের প্রতি গভীর শ্রদ্ধাশীল, মিথ্যা কসম অভ্যস্ত, ব্যভিচারী, খুনি, মিথ্যা অপবাদ আরোপকারী, অপব্যয়ী, লোভী, মিথ্যা এবং মিথ্যা সাক্ষ্যদাতাদের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত কঠোর। বিনয়, সদকা খায়রাত, দয়া এবং মহানুভবতা, কৃতজ্ঞতা, পিতামাতা এবং বুজুর্গদের সম্মানের নির্দেশ এবং খোদাতালার প্রশংসায় আপাদমস্তক থাকতেন নিমগ্ন। এই সবকিছু লেখা সত্ত্বেও ইনি বিভিন্ন স্থানে মোহাম্মদ রাসূলুল্লাহকে অভিযুক্ত করে এবং দোষারোপ করেন। আরেক লেখিকা আছেন স্ট্যান লেনপুল, তিনি লেখেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৈতৃক শহর মক্কায় যখন বিজয়ী বেশে প্রবেশ করেন আর মক্কাবাসী তার যারা তার প্রাণের শত্রু আর রক্তপিপাসু ছিল তাদের সবাইকে তিনি ক্ষমা করেন, এটি এমন এক বিজয় ছিল আর এমন বিজয়ের শহরে প্রবেশের ঘটনা ছিল যার ইতিহাস পুরো মানব যার দৃষ্টান্ত পুরো মানব ইতিহাসে খুঁজে পাওয়া ভার। আউটলাইন অফ হিস্ট্রি লেখিকা হলেন প্রফেসর জি ওয়েলস, তিনি লেখেন যে ইসলামের রসুলের সত্যতার এটি অনেক বড় প্রমাণ যে যিনি তাকে সবচেয়ে ভালোভাবে জানতেন তিনি তার প্রতি সর্বপ্রথম ঈমান এনেছেন। হযরত মুহাম্মদ ইসলাম মোটেই মিথ্যা দাবিকারক ছিলেন না, এই সত্যকে অস্বীকার করার কোন উপায় নেই যে ইসলামের অসাধারণ বৈশিষ্ট্য এবং সুমহান গুণাবলী রয়েছে। ইসলামের রসুল এমন সমাজের ভিত রচনা করেছেন যাতে অত্যাচার এবং রক্তপাতের অবসান ঘটানো হয়েছে। এরপর ভিলেসি ওলেরে তার বই ইসলামের দি ক্রস রোডে লেখেন, ইতিহাস এই কথাকে স্পষ্টভাবে বর্ণনা করেছে যে চরমপন্থী মুসলমানদের পৃথিবীতে বিজয়ী হওয়া এবং তরবারের মাধ্যমে অধিকৃত অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করা ঐতিহাসিকদের বর্ণিত কাহিনীর ভিতর সবচেয়ে নিম্নমানের এবং সবচেয়ে অবিশ্বাস্য কাহিনী। এরপর মহাত্মা গান্ধী তার এক পুস্তিকা বা সাময়িকী দাইয়াং ইন্ডিয়াতে লেখেন যে আমি সেই ব্যক্তির জীবন সম্পর্কে সবকিছু জানতে চাইতাম যিনি লক্ষ মানুষের উপর যে রাজত্ব করেছেন এ সম্পর্কে কোন সন্দেহ নেই। তার জীবনী পাঠ করে এ কথার উপর পূর্বের তুলনায় আমার বিশ্বাস দৃঢ় হয়েছে যে ইসলাম সে যুগে তরবারির বলে মানুষের হৃদয়ে স্থান করেনি বা মন জয় করেনি, বরং এই রসুলের সরলতা, নিজ কাজে নিমগ্নতা এবং অঙ্গীকারের প্রতিটি খুঁটিনাটিকে সামনে রেখে অঙ্গীকার রক্ষা করা, বন্ধু এবং অনুসারীদের প্রতি গভীর ভালোবাসা রাখা, অত্যন্ত বীর এবং সৎসাহসী হওয়া, আল্লাহ তাআলার পবিত্র সত্তায় দৃঢ় বিশ্বাস এবং তার প্রেরিত হওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস থাকা, এই সমস্ত কথাগুলোই সকল সমস্যাকে জয় করেছে এবং সবাইকে সাথে নিয়ে। যখন আমি এই রসুলের জীবনী সম্পর্কে লেখা বইয়ের দ্বিতীয় খণ্ড শেষ করলাম তখন বই শেষ হওয়ার কারণে আমার মন উদাস হয়ে যায়। এরপর স্যার জন বেকেট ক্লাব লেফটেন্যান্ট জেনারেল ১৯৮৬ সনে তার ইন্তেকাল হয়, ইনি লেখেন এই বইয়ের পাঠক তিনি যে বই লিখছিলেন এই বই বইয়ের শেষে যেই সিদ্ধান্তেই উপনীত হন না কেন একথাকে অস্বীকার করার কোন সুযোগ নেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আধ্যাত্মিক অভিজ্ঞতা নিজের মাঝে বাইবেলের নূতন নিয়ম এবং পুরাতন নিয়মের কাহিনী এবং খ্রিস্টান বুজুর্গদের আধ্যাত্মিক অভিজ্ঞতার সাথে আশ্চর্যজনকভাবে সাদৃশ্য এবং সামঞ্জস্য রাখে, একইভাবে হিন্দু এবং অন্যান্য ধর্মের বুজুর্গদের রোয়া এবং কাশ্মীরের সাথে তার অভিজ্ঞতা সামঞ্জস্য থাকবে। অধিকাংশ সময় এমন অভিজ্ঞতা পবিত্রতা ও শ্রেষ্ঠতার অধিকারী ব্যক্তির জীবনের সূচনার লক্ষণ হয়ে থাকে, এমন ঘটনাবলীকে আত্মপ্রতারণা আখ্যা দেয়া কোন সুস্পষ্ট ব্যাখ্যা মনে হয় না, কারণ এমন ঘটনা অনেকের মাঝেই দেখা যায়। এমন মানুষ যাদের মাঝে সহস্র সহস্র মাইল এবং সহস্র বছরের ব্যবধান রয়েছে যারা একে অন্য সম্পর্ক হয়তো শুনেনি, কিন্তু তা সত্ত্বেও এদের ঘটনাবলীর ভিতর অসাধারণ সামঞ্জস্য দেখা যায়। এটি যুক্তিযুক্ত মতামত মনে হয় না যে তারা সকলেই এই আশ্চর্যজনক সামঞ্জস্যপূর্ণ স্বপ্ন এবং দিব্যদর্শন নিজেরাই বানিয়েছেন, অথচ এরা পরস্পরের অস্তিত্ব সম্পর্কেই অনবহিত ছিলেন। তিনি আরো লেখেন যে এই তালিকা থেকে বোঝা যায়, ইথিওপিয়ার হিজরত সম্পর্কে বলছেন যে তখন যারা হিজরত করেছে তাদের সম্পর্কে বলেন যে এই তালিকা থেকে বোঝা যায় যে এই তালিকায় সেই সমস্ত লোক প্রায় সেই সকল লোক অন্তর্ভুক্ত ছিল যারা ইসলাম গ্রহণ করেছিল আর মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম মক্কার অত্যাচারীদের মাঝে নিশ্চয়ই গুটিকতক সাথী নিয়েই অবস্থান করছেন। এটি এমন একটি অবস্থা যা প্রমাণ করে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈতিক সৎসাহস এবং ইমানের দৃঢ়তার ক্ষেত্রে উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন। এরপর জন উইলিয়াম রেপার তার বই হিস্ট্রি অব দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব ইউরোপে লেখেন, জাস্টিনিয়ানের ইন্তেকালের চার বছর পর অর্থাৎ 569 খ্রিস্টাব্দে মক্কায় এমন এক ব্যক্তির জন্ম হয় যার পুরো ব্যক্তিত্বে তার ব্যক্তিত্ব মানব জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, আর সে ব্যক্তি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম, যাকে কতক ইউরোপিয়ান মিথ্যাবাদী আখ্যা দেয়। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের মাঝে এমন গুণাবলী ছিল যে কারণে অনেক জাতির ভাগ্যের সিদ্ধান্ত হয়েছে। তিনি একজন মুবাল্লিগ তাবলীগকারী সাবাই বা সন্ন্যাসের মেম্বারে তিনি থাকতেন বাগ্গীতায় সজ্জিত, অর্থাৎ যখন বক্তৃতা করতেন পরম বাগ্গী ছিলেন, যুদ্ধের ময়দানে পরম বীর হিসাবে আবির্ভূত হতেন। তার পরম ধর্ম এটি ছিল যে আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার ধর্মের সারাংশ ছিল আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সত্যকে বর্ণনার জন্য তিনি আদর্শগত বা আইডিওলজিক্যাল বিতর্কে লিপ্ত হননি, বরং তার অনুসারীদেরকে পরিচ্ছন্নতা, নামাজ এবং রোজার মতো বিষয়ের শিক্ষা দিতে গিয়ে তাদের সামাজিক অবস্থাকে কার্যত উন্নত করেছেন। সে ব্যক্তি সদকা এবং খায়রাতকে অন্য সকল কর্মের উপর বা পণ্যের উপর প্রাধান্য দিয়েছেন। একজন প্রসিদ্ধ ধর্মযাজক উইলিয়াম মন্টগোমেরি তার বই মোহাম্মদ এট মদিনাতে লেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাস সম্পর্কে যতই ভাবুন না কেন ততই তার সফলতার ব্যাপকতাকে দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। তখনকার অবস্থা তাকে এমন এক সুযোগ এনে দিয়েছে যা খুব কম মানুষই পেয়ে থাকে। এক কথায় তিনি সে যুগের জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ ছিলেন। তিনি দূরদর্শী ছিলেন, রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক দক্ষতা, আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভরতা, আল্লাহ যে তাকে প্রেরণ করেছেন এর উপর দৃঢ় বিশ্বাস যদি না থাকত তাহলে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হতো না। আমার দৃঢ় বিশ্বাস যে তার জীবনী সম্পর্কে এই গ্রন্থ এক মহান আদম সন্তানকে বোঝা এবং তাকে মূল্যায়ন করার ক্ষেত্রে সহায়ক হবে। এই জীবনী সেই জীবনী লেখকের সাক্ষ্য এটি যিনি মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখেন না। প্রসিদ্ধ খ্রিস্টান ঐতিহাসিক রেভারেন্ড বাজওয়ার্থ স্মিথ লেখেন, ধর্ম এবং রাষ্ট্রের কর্ণধার আর এবং গভর্নর হিসাবে পোপ এবং কায়সারের দুই ব্যক্তিত্বই মোহাম্মদ সাল্লাহ ইসলামের এক সত্তায় সমবেত ছিল। তিনি পোপ ছিলেন বা পাপা ছিলেন, কিন্তু পোপের মতো বাহ্যিকতা থেকে পবিত্র ছিলেন। তিনি কাইসার বা রোমের বাদশার মতো ছিলেন, কিন্তু তার প্রভাব প্রতিপত্তির বিষয়ে ভ্রুক্ষেপহীন। পৃথিবীতে যদি কারো কথা বলার অধিকার থাকে যে তিনি রীতিমতো সেনাবাহিনী ছাড়া, রাজপ্রাসাদ ছাড়া, কর সংগ্রহ না করেই শুধু আল্লাহর নামে পৃথিবীতে শান্তি এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা করেছেন, তাহলে তিনি ছিলেন একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম। তিনি কোন উপায় উপকরণ ছাড়াই এই সমস্ত শক্তির অধিকারী ছিলেন। একই ব্যক্তি তার বই মোহাম্মদ মোহাম্মদ আনিজামে লেখেন, বাজওয়াত স্মিথ সাহেব তার মিশন অর্থাৎ নবী এবং রসুল হওয়ার মিশন সর্বপ্রথম তারা গ্রহণ করেছেন যারা তিনি সাল্লাল্লাহু ইসলামকে খুব ভালোভাবে জানতেন, যেমন তার স্ত্রী, তার দাস, তার চাচাতো ভাই এবং তার পুরনো বন্ধু, যার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম বলেছিলেন যে ইসলামে প্রবেশকারীদের ভিতর তিনি একমাত্র মানুষ ছিলেন যিনি কখনো পীঠ দেখাননি, পৃষ্ঠ প্রদর্শন করেন, কখনো দুশ্চিন্তাগ্রস্ত হন। সাধারণ নবীদের মতো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ভাগ্য সাদা মাটা ছিল না বা সাধারণ ভাগ্য নিয়ে তিনি আসেননি, কেননা তার মাহাত্ম্যকে শুধু তারাই অস্বীকার করে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাকে আসলে চিনতে পারেনি। বসওয়াত আবার লেখেন যে সেই সামাজিক কুপ্রথা যা জড়িত হতে মোহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করেছেন, তিনি শুধু নিষেধই করেননি বরং তাকে সম্পূর্ণভাবে তিনি নির্মূল করেছেন। যেমন মানুষকে জবাই করা, ছোট মেয়েদেরকে হত্যা করা, মানুষের কুরবানি, ছোট মেয়েদের হত্যা করা, অগণিত বিয়ে, ক্রীতদাসদের প্রতি সীমাহীন অত্যাচার এবং জুলম, মদ পান করা, জুয়াবাজি, যদি তিনি এমনটি না করতেন তাহলে এই ধারা আরব এবং তার প্রতিবেশী রাষ্ট্রে অবশ্যই প্রতিষ্ঠিত থাকত। তিনি এইসব কিছু নির্মূল করেছেন। একই ব্যক্তি আবার লেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের তার ধর্মের সত্যতা এবং পবিত্রতার উপর গভীর ইমানের সাথে যা কিছু করেছেন, গভীর ইমান ছাড়া অন্য কোন ব্যক্তি এমন কাজ করতে পারে না বা পারত না। যে গভীর ইমান ছিল, বিশ্বাস ছিল, নিজ উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে, নিজ দাবি সম্পর্কে, তার ধর্ম সম্পর্কে, আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছেন সেই সম্পর্কে, এটি গভীর ইমান ছাড়া কেউ করতে পারে না। তার মানে তার জীবনের প্রতিটি ঘটনা তাকে এমন বাস্তববাদী এবং ব্যগ্র মানুষ প্রমাণিত করে যে তার স্বীকৃত বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিকে গভীর কষ্ট সহ্য করে অর্জনের চেষ্টা করে। তিনি আরো লেখেন যে একথা বলা যে আরবের কোন বিপ্লবের প্রয়োজন ছিল বা অন্য ভাষায় এইভাবে বলা যায় যে নতুন নবীর আগমনের সময় ছিল, সেটি যদি এমনই হতো তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সেই নবী হবেন না? এই বিষয় সম্পর্কে বর্তমান যুগের লেখক স্প্রিঙ্গার প্রমাণ করেছেন যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের বেশ কিছু বছর পূর্বে এক পয়গাম্বরের আগমনের প্রত্যাশাও ছিল আর ভবিষ্যৎবাণীও ছিল। বাজাত স্মিথ আরো লেখেন যে সামগ্রিকভাবে বা মোটের উপর আমি এটি নিয়ে আশ্চর্যান্বিত নই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তিত অবস্থায় কতটা পরিবর্তিত হয়েছেন, বরং আশ্চর্যের বিষয় হল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে কত অল্প পরিবর্তন এসেছে। মরুভূমিতে যখন গরু ছাগল চড়াতেন, সিরিয়ার ব্যবসায়ী হিসাবে হেরা পর্বতের নিভৃত নির্জন যুগে সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর সংস্কারক হিসাবে মক্কায় মদিনাতে দেশান্তরিত জীবন, এক স্বীকৃত বিজয়ী হিসাবে ইরানি বাদশাহ এবং গ্রিক হেরাকেলদের সমমর্যাদার অধিকারী হিসাবে আমরা তার ব্যক্তিত্বে এমন এক অবিচলতা দেখতে পাই যাতে কোন চিড় ধরনি। তিনি বলেন যে কারো বাহ্যিক অবস্থা যদি এত পরিবর্তন আসে, তার মাঝে এত কম পরিবর্তন আসবে এটি আমার মনে হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাহ্যিক অবস্থা, এক্সটার্নাল অবস্থা পরিবর্তন হতে থাকে, কিন্তু সকল পরিবর্তিত অবস্থায় তার পবিত্র সত্তাকে আমরা একরকমই দেখতে পাই, তার পবিত্র গুণাবলীতে কোন পরিবর্তন আসে না। এরপর ওয়াশিংটন এয়ারব্যাঙ্ক তার বই লাইফ অফ মুহাম্মদে লেখেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধলব্ধ বিজয় তার জীবনে বা তার মাঝে কোন অহংকার সৃষ্টি করেনি, কোন আত্মশ্লাঘারও জন্ম দেনি আর কোন প্রকারের কৃত্রিম জাঁকজমকও সৃষ্টি করেনি। যদি এ সমস্ত বিজয়ের পিছনে ব্যক্তিগত কোন স্বার্থ থাকত তাহলে তিনি অবশ্যই এমনই হতেন। তার ক্ষমতা যখন তুঙ্গে ছিল তখনও তিনি নিজের অভ্যাস এবং চেহারায় সেই সরলতা বজায় রেখেছেন, এমনকি যখন তিনি বাদশাহ ছিলেন সে জীবনেও কেউ তার কক্ষে প্রবেশের সময় অপ্রয়োজনীয় সম্মান মহত্ব প্রদর্শন করলে তিনি সেটিকে অপছন্দ করতেন। এরপর স্যার উইলিয়াম মেয়র, ইনিও একজন ওরিয়েন্টালিস্ট বা ধর্মযাজক, রাসূলুল্লাহর বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। ইনি লেখেন, মুহাম্মদ আসলাম তার প্রতিটি কাজ নিখুঁতভাবে সমাপ্ত করতেন, কোন কাজে নিজের প্রতিটি কাজ নিখুঁতভাবে শেষ করতেন, কোন বস্তুর উপর ততক্ষণ হাত রাখত না যতক্ষণ তা তার সামনে না আসত। সামাজিক মেলামেশাতে তার একই রীতি, তার রীতি একই ছিল। কারোর সাথে কথা বলার জন্য তার প্রতি যখন মুখ করতেন অর্ধেক নয় বরং পুরো চেহারা পুরো মনোযোগ সহকারে তার প্রতি তাকাতেন। কারোর সাথে করমর্দনের সময় তিনি নিজের হাত প্রথমে ছাড়াতেন না। একইভাবে কোন আগন্তুকের সাথে কথা বলার সময় মাঝে কথা অসমাপ্ত ছাড়তেন না এবং দ্বিতীয় ব্যক্তির কথা পুরো শুনতেন। তার পারিবারিক সরলতা তার জীবনের উপর ছেয়েছিল। প্রতিটি কাজ তার নিজের করার অভ্যাস ছিল। যখনই সদকা দিতেন ভিখারিকে নিজ হাতে দিতেন, ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন। তিনি লেখেন যে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক ছোট বড় ব্যক্তির তার কাছে ছিল অবাধ আনাগোনা। যেভাবে নদীর পানি সহজে তীর পর্যন্ত পৌঁছতে পারে, বাইরে থেকে আগত লোকদের সম্মানের সাথে স্বাগত জানাতেন। সে সকল প্রতিনিধি দলের আগমন এবং অন্যান্য রাষ্ট্রীয় বিষয়ে প্রেক্ষাপটে ইতিহাস থেকে প্রমাণিত হয় যে মোহাম্মদ রসুল্লাহর ভিতর এক দক্ষ শাসকের সকল দক্ষতা ছিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল তিনি লিখতে জানতেন না। একই উইলিয়াম মেয়র লেখেন যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল মিষ্ট স্বভাব, উন্নত নৈতিক চরিত্র এবং তার তুচ্ছাতি তুচ্ছ অনুসারী দেখাশোনার বৈশিষ্ট্য। লজ্জাবোধ, স্নেহশীলতা, উদারতা, দানশীলতা এবং বিনয় তার নৈতিক চরিত্রের উল্লেখযোগ্য দিক ছিল। এ কারণে তিনি তার পরিবেশে সবাইকে আকৃষ্ট করতেন। অস্বীকার করা না বলা তিনি পছন্দ করতেন না। কোন ভিখারীর চাহিদা পূরণ করতে না পারলে নীরব থাকাকে প্রাধান্য দিতেন। কখনো কারো আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেননি, যত সামান্যই হোক না কেন। কারো দেয়া তোফা তিনি কখনো প্রত্যাখ্যান করেননি, যত তুচ্ছ তোফাই হোক না কেন। তার একটি অনন্য বৈশিষ্ট্য ছিল তার মজলিসে উপস্থিত প্রত্যেক ব্যক্তি মনে করত যে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি। কারো সফলতায় কাউকে আনন্দিত দেখলে তিনি আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাতেন এবং বুকে টেনে নিতেন। বঞ্চিত এবং সমস্যা কবলিত মানুষের সাথে অতি কোমল ভাষায় সহানুভূতি ব্যক্ত করতেন। বাচ্চাদের প্রতি গভীর স্নেহ ব্যক্ত করতেন। পথচারী বাচ্চাদের সালাম করতে দ্বিধাবোধ করতেন না। দুর্ভিক্ষের যুগেও অন্যদেরকে নিজের খাবারে অন্যদের অংশীদার করতেন, অন্যদের স্বাচ্ছন্দ্যের সবসময় চেষ্টা করতেন। তার সমস্ত গুণাবলীর মাঝে তার কোমলমতি ও স্নেহশীল স্বভাব সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল। মোহাম্মদ রসুল্লাহ এক বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি আবু বকরকে ভাইয়ের তুলনায় বেশি ভালোবেসেছেন, আলীকে পিতৃসুলভ স্নেহ দিয়েছেন। জায়েদ তার স্বাধীন দাস ছিল, সেই প্রিয় নবীর সাথে তার এত ভালোবাসা ছিল যে পিতার সাথে যেতে অস্বীকার করেছেন, মক্কাকেই মদিনায় থাকা প্রাধান্য দিয়েছেন। তার পবিত্র আঁচল ধরে, তার তত্ত্বাবধায়কের আঁচল ধরে সে বলেছিলেন তাকে আমি ছেড়ে যাব না, আপনি আমার পিতা এবং মাতা। বন্ধুত্বের এই সম্পর্ক জায়েদের মৃত্যু পর্যন্ত বিরাজমান ছিল। এরপর জায়েদের ছেলের সাথেও তার পিতার কারণে অত্যন্ত স্নেহশীল ব্যবহার করেছেন। ওসমান এবং ওমরও তার সাথে বিশেষ সম্পর্ক রাখত। তিনি হুদাইবিয়ার স্থলে, হুদাইবিয়ার প্রাঙ্গনে বাইতুল্লাহ জওয়ানের সময় তার নিষ্পাপ জামাতার পক্ষে প্রাণ বিসর্জন দেওয়ার অঙ্গীকার করতে দ্বিধা করেন। এটি সেই প্রকৃত বন্ধুত্বের একটি দৃষ্টান্ত। আর অনেক এমন ঘটনা আছে যা মোহাম্মদ রসুল্লাহর অমল ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা যায়। কখনো তার এই ভালোবাসা এবং প্রেম অযথা ছিল না, বরং প্রতিটি ঘটনায় ভালোবাসা এবং প্রেমেরই পরিচায়ক। তার ক্ষমতা যখন তুঙ্গে ছিল তখনও তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ এবং মধ্যম পন্থে ছিলেন। তিনি শত্রুদের প্রতি নমনীয়তায় কোন ত্রুটি করতেন না। তারা তার দাবিকে সানন্দে গ্রহণ করত। মক্কাবাসীদের চাপানো দীর্ঘ এবং কষ্টদায়ক যুগ কথায় পর্যবসিত হওয়া উচিত ছিল বা এই কথায় পর্যবসিত হওয়া স্বাভাবিক ছিল যে সেই মক্কা বিজয়ী পবিত্র ব্যক্তি আগুন এবং রক্তের হোলি খেলতেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন অপরাধী ছাড়া সবার জন্য গণ ক্ষমা ঘোষণা করেছেন। অতীতের সকল তিক্ততাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন, ভুলে গেছেন। তাদের সমস্ত হাসি ঠাট্টা, অবমাননা, জুলম এবং অত্যাচার সত্ত্বেও তিনি তার ভয়াবহ শত্রুদের সাথে অনুগ্রহস্বরূপ ব্যবহার করেছেন। মদিনাতে আবদুল্লাহ এবং তার অন্যান্য সাথীরা যারা বছরের পর বছর তার মহান পরিকল্পনার পথে বাদ সেধেছে এবং বাধা সৃষ্টি করেছে তাদেরকে ক্ষমা করা এর একটি সমুজ্জ্বল দৃষ্টান্ত। একইভাবে যে সকল গোত্র তার বিজয়ের পথে বাধা সৃষ্টি করেছিল তারা যখন তার সামনে ঝুঁকে যায় তাদের সাথে তিনি কোমল এবং ক্ষমাশীল ব্যবহার করেছেন। আবার একই উইলিয়াম মেয়র লেখে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সত্যতার জন্য একটি সমর্থন সূচক নিদর্শন হল। এ ব্যক্তি কোন কোন ক্ষেত্রে বিরোধিতায় লিখেছে কিন্তু এখানে মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে সে লেখে যেটি মোহাম্মদ রসুল্লাহর সত্যতার নিদর্শন যে যারাই প্রথম যুগে তার উপর ইমান আছে তারা উন্নত নৈতিক চরিত্রের অধিকারী ছিল বরং তার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যগণ যারা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবহিত ছিল তারা তার ভিতর কখনো সেই সকল ত্রুটি বিচ্যুতি দেখেনি যা এক মুনাফিকের আচার আচরণে পরিলক্ষিত হতে পারে। স্যার থমাস কার্লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মি বা নিরক্ষর হওয়া সম্পর্কে লেখেন, আরেকটি কথা আমাদেরকে মোটেই ভোলা উচিত নয় যে তিনি কোন মাদ্রাসায় পড়ালেখা করেননি। আমরা যাকে স্কুল লার্নিং বা স্কুলের পড়ালেখা বলি এমন কোন পড়ালেখা তার ছিল না। লেখার কৌশল আরবে সম্পূর্ণ নতুন ছিল। এই কথা একান্ত সঠিক মনে হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে লিখতে জানতেন না। তার পুরো শিক্ষা মরুভূমির জীবনযাপন এবং মরুভূমির অভিজ্ঞতার বেশি কিছু নয়। এই অনন্ত বিশ্ব তাঁর অন্ধকার দেশ এবং এই জাগতিক চোখের বা চিন্তাধারার মাধ্যমে তার জন্য কি অর্জন করা সম্ভব ছিল। আর আশ্চর্যের বিষয় হল তখন কোন বইও ছিল না। আরকের অন্ধকারাচ্ছন্ন মরুভূমিতে শোনা কথা ছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে তার কোন জ্ঞানে ছিল না সেই প্রজ্ঞাপূর্ণ কথা যা তার পূর্বে পৃথিবীতে বিরাজমান ছিল বা আরব ছাড়া পৃথিবীর অন্য অঞ্চলে বিদ্যমান ছিল সেইগুলো তার নাগালের বাহিরে থাকার কারণে না হওয়ার মতো বিষয় ছিল। সেগুলো এমন শাসক এবং আলেমদের কেউ তার সাথে সরাসরি যোগাযোগ করেনি। তিনি সেই মরুভূমিতে একাই ছিলেন আর এভাবে কুদরত এবং নিজের চিন্তাধারার মাঝে তিনি বড় হয়েছেন। এ ব্যক্তি আবার তার বিয়ে এবং পারিবারিক সম্পর্ক বিষয়ে লিখতে গিয়ে বলেন তিনি কিভাবে খাদিজার সাথী হলেন, কিভাবে এক ধনবতী বিধবার ব্যবসার তত্ত্বাবধায়ক হলেন আর সিরিয়ার সফরে মেলায় অংশগ্রহণ করেছেন, এসব কিছু তিনি কিভাবে করেছেন। সবাই জানে এইসব কিছু পরম বিশ্বস্ততা এবং দক্ষতার সাথে তিনি সম্পাদন করেছেন। খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহার হৃদয়ে তার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বোধ কিভাবে সৃষ্টি হল। তাদের উভয়ের বিয়ের কাহিনী যেভাবে আরব লেখকরা উল্লেখ করেছে অত্যন্ত চিত্তাকর্ষক এবং বোধগম্য ঘটনা ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর। তিনি আরো লেখেন যে মনে হয় যেন তিনি এই অত্যন্ত পরোপকারী নারীর সাথে অত্যন্ত ভালোবাসাপূর্ণ এবং শান্তিপূর্ণ আর সফল জীবনযাপন করেছেন। খাদিজাকে তিনি আন্তরিকভাবে ভালোবাসতেন, শুধু তারই ছিলেন তিনি। তাকে মিথ্যানবী বলার পথে বাধা হল তার জীবনের এ যুগ তিনি এমনভাবে অতিবাহিত করেছেন যা সম্পর্কে কারো আপত্তির কোন সুযোগ নেই। এ যুগ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সাদামাটা জীবন ছিল এবং এরই মাঝে তার যৌবনের দিন ফুরিয়ে যায়। থমাস কার্লাইল আবার লেখেন, আমাদের মাঝে অর্থাৎ খ্রিস্টানদের মাঝে এই একটি কথা প্রচলিত আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধূর্ত এবং মিথ্যা নবুয়তের দাবিদার ছিলেন। তার ধর্ম উন্মাদনা এবং অলীক ধারণার একটি স্তূপ বই কিছু নয়। এমন ধারণা এখন মানুষের দৃষ্টিতে ভ্রান্ত প্রমাণিত হচ্ছে যে সমস্ত মিথ্যা কথা বিদ্বেষী। ইনি লিখছেন যে এই সমস্ত মিথ্যা কথা বিদ্বেষী খ্রিস্টানরা এই মহামানব অর্থাৎ মোহাম্মদ ইসলাম সম্পর্কে বানিয়েছে। এখন সেই সমস্ত কথা আমাদের মুখের চুনকালি প্রমাণিত হচ্ছে আর যে সকল কথা এই মানব অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ নিজের মুখে উচ্চারণ করেছেন 1200 বছর ধরে 18 কোটি মানুষের জন্য হেদায়েতের কারণ হচ্ছে। ঊনবিংশ শতাব্দীর পরিসংখ্যান এটি। এখন যত মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহর কথায় বিশ্বাস রাখে এর তুলনায় অন্য কারো কথার উপর বর্তমান যুগের মানুষ বিশ্বাস রাখে না। আমার মতে এর তুলনায় ঘৃণ্য এবং বড় ধর্ম আর নেই যে এক মিথ্যাবাদী এই ধর্মের প্রসার এবং প্রচার করেছেন, এই ধর্ম ছড়িয়েছেন। নজরুলের একজন ফ্রেঞ্চ দার্শনিক লামান্টিন তার বই হিস্ট্রি অফ টার্কিতে লেখেন, যদি কোন ব্যক্তির দক্ষতা এবং যোগ্যতা যাচাইয়ের জন্য তিনটি মান নির্ধারণ করা হয়, প্রধানত তার লক্ষ্য কত মহান, তার কাছে মাধ্যম কত সীমিত, রিসোর্সেস কত সীমিত এবং তার ফলাফল কত মহান, এটি যদি দেখা হয় তাহলে আজকে কে মোহাম্মদ রাসূলুল্লাহর মোকাবেলার ধৃষ্টতা দেখাতে পারে। পৃথিবী বিখ্যাত ব্যক্তিরা কয়েকটি সেনাবাহিনী বা বিভিন্ন আইন বা রাজত্বকে পরাজিত করেছে, তারা শুধু জাগতিক সরকার প্রতিষ্ঠা করেছে আর তাদের ভিতর অনেক শক্তি তাদের চোখের সামনেই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই জাগতিক সেনাবাহিনী, আইন, বিভিন্ন সরকার, বিভিন্ন জাতি, বিভিন্ন প্রজন্ম এবং পৃথিবীর মোট জনবসতির তিন ভাগের এক ভাগকে নিজের হাতে সমবেত করেছে। অধিকন্তু তিনি কোরবানি বা কোরবানির রীতি, বিভিন্ন ধর্ম বিশ্বাস, চিন্তাধারা এবং আত্মার সংস্কার করেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিত্তি ছিল শুধু একটি গ্রন্থ যার প্রতিটি অক্ষর আইন হয়ে গেছে। সে ব্যক্তি প্রত্যেক ভাষা এবং প্রত্যেক প্রজন্মকে একটা আধ্যাত্মিক পরিচিতি বা আইডেন্টিটি দিয়েছে। ইনি আরো লেখেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দার্শনিক, বক্তা, বার্তাবাহক, আইনবিদ, যোদ্ধা এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তিনি জয় করেছেন। যৌক্তিক শিক্ষার সংস্কার, অনেক বাহ্যিক সরকারের উপর এক আধ্যাত্মিক সরকার প্রতিষ্ঠা, মানুষের মাহাত্ম্যকে যাচাইয়ের যে মানে নির্ধারণ করুন না কেন, মোহাম্মদ রাসূলুল্লাহর তুলনায় মহান কোন ব্যক্তিত্বের কি কখনো জন্ম হয়েছে? এরপর জন ডেভনপোর্ট লেখেন, সে ব্যক্তি কি মিথ্যাবাদী হবে বা একথা কি বোধগম্য হতে পারে যে ব্যক্তি এই ঘৃণ্য নিজ মূর্তি পূজা, যাতে তার স্বদেশী আরবরা নিমজ্জিত ছিল, সেখানে খোদার ইবাদত প্রতিষ্ঠা করে বড় বড় এবং চিরস্থায়ী সংস্কারের কাজ করেছেন, তিনি মিথ্যাবাদী হবেন? আমরা কি এই কর্মঠ এবং পরিশ্রমী সংস্কারককে প্রতারক আখ্যা দিতে পারি? কেউ কি বলতে পারে যে এমন ব্যক্তির সকল কার্যক্রম প্রতারণা ভিত্তিক ছিল? মোটেই নয়, এমনটি বলা মোটে যুক্তিযুক্ত হবে না। নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তরিক স্বচ্ছতা এবং আন্তরিক বিশ্বাস ছাড়া অন্য কোনো কারণে নবুয়তের সূচনা থেকে বা ওহী নাজেল হওয়ার সূচনা থেকে শেষ পর্যন্ত এর উপরে অবিচল থাকতে পারেন না। যারা সবসময় তার কাছে থাকত, যারা তার সাথে উঠা বসা করত, তারা কখনো ভাবত না যে তিনি লোক দেখানো কাজ করছেন বা রিয়াকারি করছেন বা প্রদর্শন করছেন। নিশ্চিত সত্যের ভিত্তিতে এই কথা বলা যেতে পারে, যদি পাশ্চাত্যের যুবরাজরা মুসলমান মুজাহিদ এবং তুর্কিদের জায়গায় এশিয়ার শাসক হত, তাহলে মুসলমানদের সাথে সেই ধর্মীয় সহনশীল আচরণ করত না যা মুসলমানরা খ্রিস্টানদের সাথে করেছে, কেননা খ্রিস্টানরা তাদের স্বধর্মের অনুসারীদেরকে চরম বিদ্বেষ এবং জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করেছে, যাদের সাথে তাদের ধর্মীয় ফেরকাগত মত পার্থক্য ছিল মাত্র। একই জন ডেভেনপোর্ট লেখেন, যেতে কোন সন্দেহ নেই যে সমস্ত ন্যায় বিচারকদের মাঝে বা বিজয়ীদের মাঝে একজনও এমন নেই যাদের জীবনালেখ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালক্ষ্যের তুলনায় বেশি বিস্তৃত, ব্যাপক এবং সত্য বস্তুনিষ্ঠ ছিল। মাইকেল এইচ হার্ট তার বই এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রিতে লেখেন, ধরাপৃষ্ঠে প্রভাব বিস্তারী লোকদের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথমে রাখার সিদ্ধান্ত হয়তো অনেক পাঠককে আশ্চর্যান্বিত করবে আর অনেকে হয়তো প্রশ্ন উঠাবে কিন্তু ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন যিনি ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে একান্ত সফল ছিলেন। প্রশ্ন উঠে, কেউ কিভাবে বুঝবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানব ইতিহাসকে প্রভাবিত করেছেন? অন্যান্য ধর্মের মতো ইসলামও তার অনুসারীদের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে। কারণেই পৃথিবীতে বিদ্যমান মহান ধর্মের প্রতিষ্ঠাতাদের গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। তিনি বলেন, এক ধারণা অনুসারে ধরাপৃষ্ঠে খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের তুলনায় দ্বিগুণ। যখন এই বই লিখেছেন তখন কার কথা এটি? এদিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈশার পূর্বে রাখা হয়তো আশ্চর্যজনক মনে হবে, কিন্তু আমার এই কাজের পেছনে দুটো কারণ আছে। প্রথম কারণ হল খ্রিস্ট ধর্মের প্রসারের ক্ষেত্রে ঈসা আলাইহিস সালামের কর্মের তুলনায় মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম প্রসারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যদিও ঈসা আলাইহিস সালামই খ্রিস্ট ধর্মের আধ্যাত্মিক এবং চারিত্রিক জীবনবিধান নির্ধারণ করেছেন, অর্থাৎ সেই খ্রিস্ট ধর্ম যা ইহুদি ধর্ম থেকে আলাদা হয়েছে, কিন্তু খ্রিস্ট ধর্মের প্রসারের ক্ষেত্রে পৌলুস বা সেইন্ট পল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খ্রিস্ট ধর্মকে বর্তমান রূপ দেয়া এবং নতুন নিয়মের একটা বিরাট অংশ লিখেছেন সেইন্ট পল। ইনি আরো লেখেন যে ইসলাম ধর্ম এবং এতে বিরাজমান প্রতিটি নৈতিক এবং ধর্মীয় নীতির জন্য দায়ী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্মকে নিজে রূপ দিয়েছেন এবং ইসলামী শিক্ষার প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া মুসলমানদের পবিত্র গ্রন্থ অর্থাৎ কোরআন, যা মোহাম্মদ রাসূলুল্লাহর অন্তর্দৃষ্টি ভিত্তিক একটি গ্রন্থ ছিল, এর লেখকও মোহাম্মদ রাসূলুল্লাহই ছিলেন। ইনিও বিরোধিতা এইভাবে লিখেছেন, ইনি বলছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কোরআন সম্পর্কে বলেন যে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ওহি করা হয়েছে। কোরআনের একটি বিরাট অংশ মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনেই লিখে সংরক্ষণ করা হয়েছিল এবং তার ইন্তেকালের স্বল্পকাল পর এটিকে সংকলিত করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। তাই কোরআন মোহাম্মদ ইসলামের শিক্ষা এবং তার চিন্তাধারার প্রকৃত প্রতিফলন বই কি, আর চিন্তাশীলদের একটি শ্রেণীর মতে তা তারই শব্দ ছিল। অথচ ঈসা আলাইহিস সালামের শিক্ষার এই ধরনের কোন সংকলন নেই। মুসলমানদের মতে কোরআনের গুরুত্ব তাই যা খ্রিস্টানদের দৃষ্টিতে বাইবেলের, তাই কোরআনের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছেন। ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট ধর্মকে যতটা প্রভাবিত করেছেন, বেশিরভাগ মানুষ এটি মনে করেন যে মোহাম্মদ রাসূলুল্লাহর ইসলামের উপর তুলনায় অনেক বেশি প্রভাব, বা ঈসা আলাইহিস সালাম এবং সেইন্ট পল খ্রিস্ট ধর্মকে যতটা প্রভাবিত করেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামকে তার থেকে বেশি প্রভাবিত করেছে। সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে বোঝা যাবে মোহাম্মদ রাসূলুল্লাহ মানব ইতিহাসকে ততটাই প্রভাবিত করেছেন যতটা ঈসা আলাইহিস সালাম প্রভাব বিস্তার করেছেন। যাই হোক, এটি তার মতামত, কিন্তু একথা স্বীকার করেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ প্রথম স্থান অধিকার করেন বা করেছেন। ইনি আরো লিখেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধর্মীয় নেতা ছিলেন সেখানে রাষ্ট্রপ্রধানও ছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এই সম্মান লাভ করেননি। তাই সকল ক্ষেত্রে সকল দৃষ্টিকোণ থেকে তার আদর্শকে, তার সত্তাকে ইনি উজ্জ্বলভাবে উপস্থাপন করেছেন। এরপর ক্যারেন আর্মস্ট্রং লেখেন, মোহাম্মদ বায়োগ্রাফি প্রফিটে লেখেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একত্ববাদ ভিত্তিক আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার জন্য কার্যত শূন্য থেকে কাজ আরম্ভ করতে হয়েছে। তিনি যখন তার প্রচার বা তবলিগ আরম্ভ করেন তখন কেউ তাকে তার নবুয়ত এবং রিসালাতের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আরব জাতি একত্ববাদ গ্রহণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। তারা এই উন্নত দৃষ্টিভঙ্গি গ্রহণের যোগ্যতায় রাখত না। সত্যিকার অর্থে এই চরমপন্থী এবং ভয়াবহ সমাজে এই দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা অত্যন্ত ভয়াবহ হতে পারত, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যবান হতেন যদি এই সমাজে নিজের জীবন রক্ষা করতে পারতেন। সত্যিকার অর্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সবসময় হুমকি কবলিত থাকতেন তার প্রাণে রক্ষা পাওয়া আসলে একটা নিদর্শন মোজেজাই ছিল, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সফলতা লাভ করেছেন। জীবনের শেষ পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোত্রগত শত্রুতাকে নির্মূল করেছেন আর আরব সমাজের জন্য ধর্মহীনতার যুগের অবসান ঘটেছে। এখন আরব জাতি তাদের ইতিহাসের একটা নতুন যুগে প্রবেশের জন্য প্রস্তুত ছিল। এরপর ক্যারেন আর্মস্ট্রং লেখেন, ইসলাম নয় বরং পাশ্চাত্যই খ্রিস্ট ধর্ম সম্পর্কে লিখছেন তিনি, যে ইসলাম নয় বরং পাশ্চাত্যই ধর্মীয় বিতর্কের উপর বিধি নিষেধ আরোপ করেছে। ক্রুসেড বা ধর্মীয় যুদ্ধের বিষয়ে ইউরোপ অন্যের দৃষ্টিভঙ্গিকে চাপা দেওয়ার ক্ষেত্রে উম্মাদ হয়ে গিয়েছিল, যেমন উম্মত্ততার সাথে বিরোধিতা তারা শাস্তি দিয়েছে। ধর্মের ইতিহাসে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, যারা মতভেদ রাখত তাদের উপর অন্যায় এবং অত্যাচার, প্রোটেস্ট্যান্টসদের উপর ক্যাথলিকদের অত্যাচার, একইভাবে ক্যাথলিকদের উপর প্রোটেস্ট্যান্টদের জুলুম অত্যাচার, অত্যাচারের ভিত্তি সে সমস্ত বিষয়ের উপর ছিল যে সমস্ত বিষয়ে ইসলাম এবং ইহুদি ধর্ম ব্যক্তি স্বাধীনতা দিয়ে রেখেছে। খ্রিস্টান পৌত্তলিকতা প্রসূত ধারণা বিশ্বাসের ইহুদি ধর্ম ইসলামের সাথে কোন সম্পর্ক নেই, যে খ্রিস্ট ধর্ম অনুসারে খোদাই বা ঈশ্বরত্ব সম্পর্কে মানুষের যুক্তিকে অযৌক্তিকতার ক্ষেত্রে ঠেলে দেয় এবং তাকে মুশরিক বা বহুশ্বরবাদী করে তোলে। অ্যানি বেসেন্ট তার বই দ্য লাইফ অ্যান্ড দ্য টিচিং অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেখে যে এমন এক ব্যক্তি যে আরবের মহান নবীর জীবন এবং তার আদর্শ সম্পর্কে অধ্যয়ন করেছে আর জানে যে তিনি কি শিক্ষা দিয়েছেন আর কিভাবে তিনি জীবনযাপন করেছেন, তার জন্য আল্লাহর নবীদের মাঝে মহান নবীকে সম্মান না করা সম্ভব নয়। আমি যে কথাগুলো বলছি সে সম্পর্কে হয়তো অনেকেই পূর্ব থেকে জানে, কিন্তু আমি যখনই এই কথাগুলো পড়ি এই আরব শিক্ষকের জন্য আমার হৃদয়ে এক নতুন শ্রদ্ধাবোধ জন্মে এবং তার ইতিহাসের একটা নতুন রূপ আমার সামনে ফুটে ওঠে। এরপর রুথ ক্যারেনস্টন ওয়ার্ল্ড ফেইথ বইতে লেখেন, মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু সাল্লাম নিজে কখনো যুদ্ধ বা রক্তারক্তির সূচনা করেননি। তিনি যে যুদ্ধ করেছেন এর প্রত্যেকটি ছিল আত্মরক্ষামূলক। তিনি নিজ অস্তিত্বের সংগ্রামে অস্ত্র হাতে ধরেছেন এমন অস্ত্র এবং আমার রীতি সাপেক্ষে যুদ্ধ করেছেন যা সেই যুগের রীতি ছিল, এই কথা নিশ্চিতভাবে বলা যেতে পারে। 14 কোটি খ্রিস্টান, 1949 সনের কথা এটি, এনে বলছেন 14 কোটি খ্রিস্টান যারা সম্প্রতি 1,20,000-এর অধিক মানুষকে একটি বোমা ফেলে এই ধ্বংস করেছে, তাদের মাঝে একটি জাতীয় এমন থাকবে না যারা এমন নেতাকে সন্দেহ করতে পারে যিনি যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতেও মাত্র 5 বা 600 লোককে হত্যা করে থাকবেন। আরবের নবীর হাতে 7ম শতাব্দীর তামসাচ্ছন্ন যুগে যখন মানুষ পরস্পর রক্তপিপাসু ছিল তখনকার মৃত্যুর ঘটনাকে আজকের 20 শতাব্দীর আলোকিত যুগের ঘটনার সাথে তুলনা করা একটি আহমকের কাজ ছাড়া আর কিছু নয়। এই কথা বলার প্রয়োজনই নেই যে হত্যাযজ্ঞ ইনকুইজিশন এবং ক্রুসেডের যুগে হয়েছে, যখন খ্রিস্টান যোদ্ধারা নিজেরাই এই কথা লিখেছে এবং রেকর্ড করেছে যে তারা এই সমস্ত বেদিন অর্থাৎ মুসলমানদের কাটা ছিঁড়া লাশের মাঝে গোড়ালি পর্যন্ত রক্তে হাঁটছিল বা চলাফেরা করছিল যা বিচরণ বা বিচরণ করছিল। গডফ্রে হেগেন লেখেন, আমাদের কানে শুধু এই কথাই আসে বা এটি বেশি শোনা যায় যে খ্রিস্টান পাদ্রি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে বিদ্বেষ এবং অসহনশীলতার নামে বাহানায় গালি দেয়, অদ্ভুত মুনাফিকত এবং কপটতা এটি। স্পেন থেকে যে সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছিল তাদেরকে কে বহিষ্কার করেছিল? এদের বাহানা এটি ছিল যে এরা সত্যিকারের খ্রিস্টান নয়। আর কে মেক্সিকো এবং পেরুতে লক্ষ লক্ষ মানুষকে তরবারির আঘাতে হত্যা করেছে এবং তাদের দাসত্বের শৃঙ্খলে খ্রিস্টান না হওয়ার কারণে আবদ্ধ করেছে, অথচ মুসলমানরা গ্রিসে কত উত্তম আদর্শ দেখেছে শত শত বছর খ্রিস্টানদেরকে তাদের ধর্ম, তাদের পাদ্রি, তাদের সন্ন্যাসী এবং গির্জাঘরকে তাদের নিজের সম্পত্তির উপর শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত রাখার অনুমতি দিয়েছে। তো ইনি খ্রিস্টান এবং মুসলমানদের এভাবে তুলনা করছেন। ইনি গডফ্রে আবার লেখেন যে ইসলামের খলিফাদের পুরো ইতিহাসে ইনকুইজিশনের মতো দুর্নাম কোন ঘটনা আমরা দেখি না। কেউ ধর্মীয় মত পার্থক্যের ভিত্তিতে কাউকে জ্বালিয়ে দেওয়ার বা শুধু এই কারণে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ঘটেনি যে সে ইসলাম ধর্ম কেন গ্রহণ করে না। এটি সেই শিক্ষার প্রভাব ছিল যা মোহাম্মদ রসুল্লাহ মুসলমানদেরকে দিয়েছিলেন। এরপর হিস্ট্রি অব দ্য সারাসিয়ান্স এম্পায়ারে এডওয়ার্ড গিবন লেখেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রচারের সুযোগ না থাকা সত্ত্বেও তা স্থায়ী হওয়া এটি সত্যি আমাদের জন্য আশ্চর্যের, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনায় যে নিষ্কলুষ এবং সম্পূর্ণ পরিপূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছেন তা 12 শতাব্দী পরও, তাকে আজও আফ্রিকান, তুর্কি এবং ইন্ডিয়ান কোরআন প্রেমিকরা সুরক্ষিত এবং সংরক্ষিত রেখেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তরা যে ধর্ম এবং বিশ্বাসকে মানুষের ধারণার সাথে সম্পর্কিত করার যেই কুমন্ত্রণা আছে তার দ্বারা মোকাবেলা করে আসছেন। ইসলামের অতি সরল, সাদামাটা এবং অপ্রতিরোধ দৃষ্টিভঙ্গি হল আমি এক খোদা এবং খোদার রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করছি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ। খোদা তালার আকর্ষণীয় এবং অপ্রতিহত অপ্রতিরোধ দৃষ্টিভঙ্গি মুসলমানদের হৃদয়ে বদলে যায়নি এবং এটা পরিবর্তিত হয়ে মূর্তি পূজা তার স্থান নেয়নি। ইসলামের রসুলের সম্মান তাকে মানবীয় গুণাবলীর গণ্ডি থেকে বাইরে নিয়ে যায়নি। তার জীবন্ত উক্তি বা প্রাণবন্ত উক্তি তার অনুসারীদের কৃতজ্ঞতাবোধকে যুক্তি এবং ধর্মের গণ্ডি বা সীমার ভিতর রেখেছে। এটি ছিল ইসলাম এবং অপরদিকে খ্রিস্ট ধর্মের অনুসারীরা ধর্মকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে। পৃথিবী এই মহামানবের প্রকৃত পদমর্যাদাকে বুঝে তার সাথে সম্পর্কহীন থেকে তাকে হাসি ঠাট্টা করার পরিবর্তে তার আচল ধরবে এটি প্রত্যাশা, যেন খোদাতালার শাস্তি থেকে তারা রক্ষা পেতে পারে। পৃথিবীর মুক্তিদূত এবং মুক্তিদাতা, মুক্তির যুবরাজ শুধু তিনি সাল ইসলাম ছিলেন না, প্রত্যেক সত্য পূজারী ন্যায়পরায়ণ অমুসলিমেরও বিবৃতি তাই হবে, মতামত তাই হবে যা বিভিন্ন উদ্ধৃতিতে ফুটে উঠেছে, এমন আরো অনেক উদ্ধৃতি আছে। পূর্বের নবীদের ঈশ্বরত্বতা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই প্রমাণিত হয়, তার অনুসরণেই পৃথিবীর সামনে তা ফুটে উঠে প্রতিভাত হয়। এটি খতম নবুয়তের প্রকৃত অর্থ এবং মর্ম যা প্রত্যেক আহমদীকে পৃথিবীর সামনে প্রচার করতে হবে, এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে আমি এটিও বলতে চাই যে গতকাল থেকে রাবোয়াতে খতম নবুয়ত কনফারেন্স চলছে, আজ হয়তো শেষ হয়েছে বা সমাপ্ত হয়েছে, যাতে রাজনৈতিক কথাবার্তা এবং চরিত্র বিধ্বংসী বক্তৃতা, আহমদীদের গালি দেয়া, মুসলিম ইসলামের বিরুদ্ধে অপলাপ ছাড়ার কোন কথাই হয় না, এসব কিছু সেখানে হচ্ছে। মোহাম্মদ ইসলামের প্রেম, মোহাম্মদ প্রেম এবং খতম নবুয়তের নামে আল্লাহ তাআলা এদেরকে কাণ্ড জ্ঞান দিন। আর অথচ এরাই মনে করে যে আমরা পৃথিবীকে খতম নবুয়ত প্রকৃত অর্থ অবহিত করছি, তো এটি এদের অপকর্ম। কিন্তু আহমদীদের কাজ হল খতম নবুয়তের প্রকৃত অর্থ এবং মর্ম পৃথিবীর সামনে তুলে ধরা, আর এটি তখনই সম্ভব হবে যদি আমরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পৃথিবীকে পৌঁছাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দুই সপ্তাহ পূর্বের খুতবায় আমি উকিলদেরকেও সম্বোধন করেছিলাম, উকিলদের কথা উল্লেখ করেছিলাম যে পৃথিবীর উকিলরা, আইন ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হন। মুসলমানরা ঐক্যবদ্ধ হবে কিনা জানি না, আহমদি উকিলরা, আইনবিদেরা এ প্রেক্ষাপটে কাজ আরম্ভ করেছেন পাকিস্তানেও, অর্থাৎ ধর্মীয় আবেগে অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধ এবং বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার সীমা কোথায় আরম্ভ হয়, কোথায় শেষ হয় বা এ সম্পর্কে কি করা যেতে পারে, এটিকে কতটা, এর সীমা কোথায় বা কি, সেই সম্পর্কে কিছু কথা প্রস্তুত করা হয়েছে, একত্রিত করা হয়েছে, এই সম্পর্কে বিভিন্ন দেশের বিভিন্ন আদালতের যে সিদ্ধান্ত এবং আইন যে রয়েছে, আন্তর্জাতিক আইনও আছে, এইসব কিছু সামনে রেখে তারা প্রশ্ন উঠিয়েছেন, এখানে পাঠানো হয়েছে। আমি বিভিন্ন দেশের আহমদি উকিলদেরকে পাঠিয়েছি, কেননা পাকিস্তানে আমাদের আহমদি উকিলরা জানিয়েছেন তারা সেখানে মুসলমান উকিলদের সাথে বসেছেন। পাকিস্তানের আহমদি উকিলরা, আইন ব্যবসায়ীরা আহমদিদেরকে বলেছেন যে এটি যদি সুশৃঙ্খলভাবে পরিকল্পিতভাবে কেউ করতে পারে তাহলে আহমদিরাই করতে পারে, তাই আহমদিরা তোমরাই এই প্রশ্ন বিশ্বাঙ্গনে উঠাও। তাই হোক, পৃথিবীর বিভিন্ন দেশের আহমদি উকিলদেরকে আমি এগুলো পাঠিয়েছি, বলেছি যে আপনারা ভাবুন, চিন্তা করুন এই প্রসঙ্গে কি করা যেতে পারে, আপনারা সত্তর এ সম্পর্কে চিন্তা করে আপনাদের মতামত পাঠান, যেন পৃথিবীর বিভিন্ন দেশের উকিলদের যে মতামত আসবে, দৃষ্টিভঙ্গি আসবে, সেইগুলো এক্সচেঞ্জ করা সম্ভব হয়, এরপর যে মতামত আমরা পৌঁছতে পারি সেই অনুসারে কার্যত পদক্ষেপ নেওয়া যায় কিনা বা কি পদক্ষেপ নেওয়া যায় তা আমরা দেখব। একই আল্লাহ তাআলা এই সমস্ত আহমদি উকিলদের অচিরেই এই কাজ সম্পাদনের তৌফিক দিন। একইভাবে আহমদি রাজনীতিবিদ যারা বিভিন্ন দেশে কাজ করছেন বা যারা রাজনীতিবিদদের পরিমণ্ডলে থাকেন তাদেরকে এই বিষয়টি উত্তমভাবে কোন না কোন ফোরামে উপস্থাপন করা উচিত, যে ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতার কোন সীমা নির্ধারিত হওয়া চাই, নতুবা পৃথিবী আরো বেশি ফিতনা এবং নৈরাজ্যের শিকার হবে। আমি এই প্রেক্ষাপটে দোয়ার তাহরি করতে চাই, আমি সবসময় এমনটি করেই থাকি যে মুসলিম উম্মতের জন্য দোয়া করুন, মুসলমান নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা বিবেক দিন, তারা যেন স্বদেশীদের রক্ত নিয়ে হোলি না খেলে, দেশের নাগরিকদের আল্লাহ তাআলা তৌফিক দিন তারা ভ্রষ্ট নেতাদের ক্রীড়নক সেজে পরস্পরকে যেন হত্যা না করে, মুসলমান নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা তৌফিক দিন যে তারা অন্যের হাতে খেলে পরস্পরের উপরে যেন হামলা বা আক্রমণ না করে। আজকাল তুর্কি এবং সিরিয়ার মাঝে এটি হচ্ছে, মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লড়ানো আর নিজে আখের গোছানো, এটি মুসলমান বিরোধী শক্তির লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকাল এটি তারা করছে আর এটি তাদের অনেক পুরনো এজেন্ডা, কিন্তু মুসলমানরা এই বিষয়টি অনুধাবন করছে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নিজের হেফাজত এবং নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, এদেরকে বিবেক দিন, তারা যেন এটি বুঝতে পারে এবং নিজ দায়িত্ব যেন তারা যথাযথভাবে পালন করতে পারে। জুমার নামাজের পর আমি কিছু গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা জনাব খাজা জহুর আহমদ সাহেবের, তার পিতার নাম খাজা মনজুর আহমদ সাহেব, নিসার গোদা নিবাসী, তিনি কোট মোমেন নিবাসী ছিলেন। হাজি মির্জেন সাহেব তার বড় দাদার যুগে সেখানে আহমদীয়ত আসে তাদের বংশে, গতকাল রাতে তাকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুমের পরিবারের সম্পর্ক ছিল ব্যবসার সাথে, দীর্ঘকাল কোর্ট মোমেনে ছিলেন, এরপর সরগোধায় স্থানান্তরিত হন ব্যবসায়ী তারা। গতকাল রাতে যেভাবে বলেছি তাকে শহীদ করা হয়েছে, 9:15 দিকে ঘর থেকে সাইকেল যোগে কোন কাজে বাহিরে আসেন, সেখানে উপস্থিত দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছিল, বাইরে গলিতে মোটর সাইকেলে ছিল তারা, তারা পিস্তল থেকে গুলি করে যা তার ডান কানের নিচে ঘাড়ে লাগে, আর আক্রমণকারীরা পালিয়ে যায়। কোন পথিক দেখে ফোন করে, উদ্ধার কর্মীদের তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল, পথেই তিনি ইন্তেকাল করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম দীর্ঘদিন থেকে ধর্মীয় বিরোধিতার সম্মুখীন ছিলেন। এবছর এপ্রিলে বিরোধী দোকানদাররা বা ব্যবসায়ীরা তার দোকানঘরের মালিকের উপর চাপ সৃষ্টি করে তিনি ভাড়ায় ঘর নিয়েছিলেন। মালিককে বলে ঘর খালি করা হোক আদিয়ানি থেকে, কিন্তু মালিক অস্বীকার করেন। এরপর বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া হয়, বিরক্ত করা হয়। তার দোকানের তালায় কখনো এলপি ঢেলে দিত, কখনো সিল করে দিত, মিছিল বের করতো, তার বিরুদ্ধে ভাঙচুর হতো। যাই হোক, তাকে কষ্ট দেওয়ার জন্য যা কিছু সম্ভব ছিল তারা করেছে। তিনি অবিচলতার সাথে ব্যবসা জারি রেখেছেন, অব্যাহত রেখেছেন। অত্যন্ত সরল মানুষ ছিলেন, সাদা মাটা জীবনযাপন করতেন। আর্থিক সচ্ছলতা সত্ত্বেও ছোটখাটো কাজের জন্য সাইকেল ব্যবহার করতেন। যে কোনো জামাতি তাহরিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। অত্যন্ত পুণ্যবান মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। স্ত্রী ছাড়া দুই ছেলে এবং তিন মেয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে ধৈর্য দিন এবং দৃঢ় মনোবলে তাদেরকে সমৃদ্ধ করুন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধেয়া সাহেবজাদি আমতুসামী সাহেবার, তার পিতার নাম মীর মোহাম্মদ ইসমাইল সাহেব। সাহেবজাদা মির্জা রফি আহমদ সাহেবের স্ত্রী তেসরা অক্টোবর সকাল ১০টায় রাবোয়াতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ১৯৩৭ সনে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা লাভ করেন কাদিয়ানে। পাকিস্তান এসে মাধ্যমিক পাশ করেন। ১৯৫২ সনে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু তার পুত্র সাহেবজাদা মির্জা রফি আহমদ সাহেবের সাথে তার নিকাহ পড়িয়েছেন। তার বিয়ে হয়েছে ১৯৫৩ সনের ডিসেম্বরে। তিনি স্বামীর ঘরে আসেন। তার ছেলে বলেন যে আজকাল তো অনেক হইচই হয়, যখন রুখসতি হয় অনেক সামাজিক কুপ্রথা আজকাল অনুপ্রবেশ করেছে। তিনি তার ছেলেকে জানিয়েছেন যে আমার বিয়ে অদ্ভুত পরিস্থিতিতে পরিবেশে হয়েছে। ২৮ ডিসেম্বরে বিয়ে হয়, জলসার শেষ দিন, জলসার দিন ছিল। তিনি বলেন যে আমি ডিউটিতে ছিলাম, বিয়ের কোন পরিকল্পনাই ছিল না। ডিউটি শেষ করে আসি, তার মা তাকে বলেন যে সকালে তোমার বিয়ে। তখন তার হাত ছিল কালো, কেননা ডেক দিচ্ছি ধুয়ে মুছে এসেছিলেন, জলসায় ডিউটিতে ছিলেন। তখন মেয়েরা সবাই সম্মিলিতভাবে আমার হাত ধুয়ে কালি পরিষ্কার করে, কোনো মেহেদি ছাড়াই বিয়ে হয়ে যায়। ১৯৯১ সনে লন্ডনে তার বাইপাস অপারেশন হয়। অত্যন্ত ধৈর্যশীলা ছিলেন। যে ডাক্তার অপারেশন করেছেন তিনি তার ধৈর্য দেখে বলেন যে আমি আমার সর্বোত্তম রোগিনী দেখেছি, আমি তোমাকে পুরস্কার দিচ্ছি ধৈর্যের। এমন ধৈর্যশীলা রোগিনী আমি আর দেখিনি। সব রোগ তিনি ধৈর্যের সাথে, বীরত্বের সাথে মোকাবেলা করেছেন। জলসা সালানার সময় অতিথিদের অতিথি সেবা করতেন বিশেষভাবে। অতিথি সেবার গুণে তিনি সজ্জিত ছিলেন। রীতিমতো জলসায় ডিউটি করতেন, দায়িত্ব পালন করতেন। চাকর চাকরানির সাথে বড় উত্তম ব্যবহার করতেন। কখনো কাউকে বকাঝোকা করেননি বা বকাঝোকা করতেন না। তার সন্তানগণ বলেন যে সদকা খায়রাত তিনি কখন করতেন তা আমরা বুঝতে পারতাম না, কিন্তু সবসময় সদকা খায়রাত করতেন। ছোট আকৃতির একটা কোরআন ছিল যা সবসময় পড়তেন। যখনই বাচ্চারা বলেন যে প্রায় ৪০ বছর তার হাতে আমরা সেই কোরআন দেখেছি। খেলাফতের প্রতি বড় বিশ্বস্ততা এবং নিষ্ঠার সম্পর্ক ছিল। সন্তানদের ওই নসিহত করেছেন যে এটাই বরকত রয়েছে, একেই এর সাথে আঁকড়ে থাকবে। আল্লাহ তাআলা তার মাগফিরাত করুন, তার নেকি এবং পুণ্যকে তার সন্তানদের আল্লাহ তাআলা ধরে রাখার তৌফিক দিন। তৃতীয় জানাজা জনাব চৌধুরী খালেদ আহমদ সাহেবের, যিনি চৌধুরী মোহাম্মদ শরীফ সাহেবের পুত্র সাহিওয়াল নিবাসী। 20 সেপ্টেম্বর 2012 সালে জার্মানিতে এক দুর্ঘটনার ফলে কয়েকদিন হাসপাতালে থেকে 79 বছর বয়সে ইন্তেকাল করেছেন। 13 অক্টোবর 1933 সনে তালওয়ান্ডি এনায়েত খান নাটাসিয়ালকোটে তার জন্ম হয়। পিতা মোহাম্মদ শরীফ সাহেব মসিম ইসলামের সাহাবি ছিলেন। তার পিতা প্রায় 40 বছর জামাতাবাদ সাহিওয়াল এবং সাহিওয়াল জেলার জেলা আমির ছিলেন। তার দাদা হজরত নবাব মোহাম্মদিন সাহেব রাবোয়ার জমি ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি চৌধুরী শাহনওয়াজ সাহেবের জামাতা ছিলেন। যুক্তরাজ্যে মজিদা শাহনওয়াজ সাহেবকে সাহেবাকে আপনারা অনেকেই জানেন। আজকাল ডিফেন্স করাচির ভাইস প্রেসিডেন্ট, 10 বছর ধরে ভাইস প্রেসিডেন্ট চলে আসছেন। কেন্দ্রীয় রাবোয়ার কাজা বোর্ডেরও মেম্বার ছিলেন। অনুরবাই ফজল উমর ফাউন্ডেশনের ডাইরেক্টরও ছিলেন। কাজা বোর্ডে হুজুর বলছেন যে আমিও কাজা বোর্ডে কাজ করেছি, কিছুকাল কাজী হিসাবে কাজ করেছি। আমার সাথে তিনি কাজ করতেন, অত্যন্ত সঠিক মতামত ব্যক্ত করার দক্ষতা ছিল তার। বিভিন্ন আর্থিক তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। খেলাপথের সাথে ছিল তার বিশ্বস্ততা এবং গভীর আন্তরিকতার সম্পর্ক। এখানে জলসায় সবসময় আসতেন। সম্পদশালী হওয়া সত্ত্বেও অত্যন্ত সরল প্রকৃতির মিশুক এবং বিনয় আর দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার সম্পর্কে কেউ আমাকে বলেছে, দীর্ঘকাল পূর্বে তার এক বাঙালি চাকর ছিল, তাকে তিনি কিছুটা কঠোর ভাষায় কিছু বলেছেন বা উচ্চস্বরে বকাঝোকা করেছেন। সন্ধ্যায় যখন ঘরে আসেন, তার স্ত্রী বলেন যে বাঙালি চাকর অত্যন্ত মর্মাহত যে সাহেব আমাকে বকেছেন। তিনি বলেন, তিনি স্ত্রীকে বলেন যে আমি তো তেমন কোনো কিছু বলিনি, কিন্তু তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো এতটা সরলতা ছিল তার। সিন্ধু কৃষি জমিতে হিন্দুদের তিনি খেয়াল রাখতেন। তার মৃত্যুর কথা শুনে সবাই বলে যে আমরা রাবোয়াতে তার দাফন কাফনে অংশ নেওয়ার জন্য যাব। সেখানে খেতে খামারে মহিলারা কাজ করে, ফসল পেকে যাওয়ার পর খেত থেকে মহিলারা মরিচ বা কাপাস তুলে। তিনি সবসময় বলতেন যে তাদের পারিশ্রমিক তাদের স্বামীদেরকে বা পুরুষদেরকে দেবে না, মহিলাদের হাতেই দাও। ম্যানেজার আমাকে লিখেছে, তিনি লেখেন যে সিন্ধুর অবস্থাও খুব ভালো নয়, তিনি চিন্তিত থাকতেন। আমরা কোনো কাজে বাইরে যাওয়ার পর যতক্ষণ ঘরে ফিরে না আসতাম, তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, ফোন করে জিজ্ঞেস করতেন। তিনি তাদের গভীর যত্ন নিতেন, তার কর্মচারীদের। অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন এবং বিধবা এতিমদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করে রেখেছেন এবং নীরবে তাদের সাহায্য করতেন। আপন পর সকলের সাথে সবার সাথে একই ব্যবহার ছিল। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার, সন্তান সন্ততিকে তার নেকি এবং পুণ্যকে ধরে রাখার তৌফিক দিন। নামাজের পর সবার জানাজা গায়েব হবে বা গায়েবানা জানাজা হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.